বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 8 মে, 25 বৈশাখ এবং ফার্সি 18 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আফগানিস্তানে প্রভাবশালী শিয়া নেতাদের সাথে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা শীর্ষক বিশেষ আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নিড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান সফর করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠক। ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত বলেছেন দুমার প্রেসিডেন্ট, রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে ভারত। বাংলাদেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি, বাদাম তেল খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে বুলডোজার চালানোর হুমকি দিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ ইরান সফর করেছেন। রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলোজমা খামেনি ও প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলোজমা খামেনি বলেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ এবং একটি আন্তর্জাতিক যুদ্ধে তাদের বিজয় সেদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। আজকের সিরিয়ার সঙ্গে যুদ্ধ পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে। এটা ঠিক ওই সময় ধ্বংসস্তূপ ছিল না, কিন্তু বর্তমানে দেশটির সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেড়েছে। সবাই এই দেশকে একটি শক্তি হিসেবে গণ্য করছে। বাশার আসাদকে উদ্দেশ্য করে সর্বোচ্চ নেতা আরও বলেন, আমাদের এবং আপনাদের প্রতিবেশী দেশগুলোর কিছু নেতা ইহুদিবাদী ইসরায়েলের নেতাদের সঙ্গে ওটবস করেন, একসঙ্গে বসে কফি খান, কিন্তু এসব দেশের জনগণই বিশ্ব কুদস দিবসে ব্যাপক সংখ্যায় রাস্তায় নেমে ইহুদিবাদের বিরুদ্ধে স্লোগান দেন। এটাই এখন এ অঞ্চলের বাস্তবতা। আয়াতুল্লাহ খামেনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধে সিরিয়ার বিজয়ের পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আপনার উচ্চ মনোবল। এই মনোবল নিয়েই আপনি যুদ্ধের ক্ষতি পুষিয়ে দেশ পুনর্গঠন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ, কারণ আপনার সামনে আরও অনেক বড় বড় কাজ রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাকিনি বা IRGC-র কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানির কথা স্মরণ করে আয়াতুল্লাহ ইলোজমা খামেনি বলেন, সিরিয়ার বিষয়ে শহীদ সুলাইমানির বিশেষ ধরনের সমর্থন ও সহযোগিতা ছিল। দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরান ও সিরিয়ার মধ্যে সম্পর্ক ও বন্ধন উভয় দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করছে ইরান। এই সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাশার আসাদ। 4 বছর আগেও একবার ইরান সফর করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার প্রেসিডেন্ট ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত রয়েছে, সে কারণে ওয়াশিংটনকে যুদ্ধের জন্য অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা উচিত। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের ক্ষেত্রে ইউক্রেনের সেনাদেরকে আমেরিকা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর দুমার প্রেসিডেন্ট এসব কথা বললেন। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদেরকে বলেছেন, এ ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়টি ফাঁস হলে হিতে বিপরীত হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি এর রিপোর্ট প্রকাশ করেছে। এর একদিন পর গতকাল ভিয়াচেস্লাভ ভলোদিন ইউক্রেন যুদ্ধে আমেরিকার সরাসরি জড়িত থাকার কথা জানালেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ নয় বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। ব্রিটেনের পক্ষ থেকেও একই ধরনের সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নকেও একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। গত 4 মে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই দুই দেশ 2024 সাল পর্যন্ত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে। তবে ইউরোপীয় কমিশনের প্রধানের প্রস্তাবের বিষয়ে সদস্য দেশগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো দেশেরই প্রস্তুতি নেই। এ ধরনের সিদ্ধান্ত হলে তা ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করবে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোজনেফত জানিয়েছে, তারা ভারতের কাছে অপরিশোধিত তেলের বিশাল একটি চালান বিক্রি করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা ও তাদের মিত্রদেশগুলো নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে এবং তা বাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার উরাল ক্রুড থেকে 7 লাখ টন তেলের একটি বিশাল চালান কিনেছে রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা IOC। তেলের এই আমদানি রপ্তানির সঙ্গে জড়িত দুই ব্যবসায়ী রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেল খাবার পরামর্শ দিয়েছেন। আজ বিকেল 5:30 গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে একসময় বাদামের তেল হতো, সেই তেল দিয়েই ভাজা পড়া হতো, আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে। তেল উৎপাদনের আরও কী পদ্ধতি আছে সেদিকেও নজর দেবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে ভালো সরিষা হচ্ছে, তিল হচ্ছে, অন্যান্য যেগুলো তেল হয় যেমন ধানের কুড়া থেকে বা তুষ থেকে তেল হচ্ছে। এভাবে তেল উৎপাদনে কোন কোন পদ্ধতি নেওয়া যেতে পারে সেটা নিয়ে আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে বিশ্বব্যাপী যে বন্যা দেখা দিচ্ছে এটা খুব ব্যাপকভাবে বাড়তে পারে, তার প্রভাব আমাদের উপরও আসতে পারে, আমরা যেন এখন থেকেই সতর্ক হই। এ সময় প্রধানমন্ত্রী লন্ডনের উদাহরণ টেনে বলেন, লন্ডনে রেশন করে তেল দেওয়া হচ্ছে, সেখানে 1 লিটারের বেশি কেউ তেল কিনতে পারবে না, প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্ট করে দিচ্ছে, এরকম একটা অবস্থা চলছে সারা বিশ্বেই। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানির উপরে বিরূপ প্রভাব পড়েছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থা, আমেরিকাতেও প্রভাব পড়েছে, ইংল্যান্ডেও প্রভাব পড়েছে, সারা বিশ্বের প্রভাব পড়বে, আমরা এর থেকে বাইরে নই। আমাদের কিছু জিনিস তো উৎপাদন হয় না, বাইরের থেকে আনতে হয়। পেঁয়াজের সমস্যা হলো, পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারি, সেটা নিয়ে যখন ব্যবস্থা নিলাম পেঁয়াজের কান্না আর কানতে হবে না, এরকম একটা অবস্থা আমরা আনতে পারি। এখন আসছে ভোজ্য তেল, সেটাও আমি মনে করি আমরা যদি উদ্যোগটি সমাধান করতে পারব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় অশ্বনি দ্রুত শক্তি সঞ্চয় করে আরও তীব্র হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আজ বেলা দুইটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 88 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 15 থেকে 20 কিলোমিটার গতি নিয়ে ভারতের অন্ধ্র ও উড়িষ্যা উপকূলের দিকে এগুচ্ছে। তবে ঝড়টি যে কোনো সময় গতি বদলে বাংলাদেশ বা মিয়ানমারের দিকেও এগুতে পারে। ভারতের রাজধানী দিল্লির বিজেপির সভাপতি আদেশ গুপ্তা বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিমদের নিশানা করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে বুলডোজার চালানোর কথা বলেছেন। আরও বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের নিশানা করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে বুলডোজার চালানোর কথা বলেছেন। আজ রোববার হিন্দি গণমাধ্যম আজতক সূত্রে প্রকাশ, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা তার কর্মী ও দিল্লিবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন, আমরা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের সরিয়ে দেওয়ার জন্য কাজ করছি, কিন্তু আম আদমি পার্টি ওই লোকেদের বাঁচাচ্ছে। তিনি বলেন, প্রয়োজনে আমরা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের উপরে বুলডোজারও চালাব। দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের সমস্যা বাড়ছে। দিল্লির আপ সরকার তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং পেনশন দেওয়ার কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার আজ রোববার রেডিও তেহরানকে বলেন,
হিটলারের সময় থেকে আজকের সময়ের এদের কাছে পার্থক্য হচ্ছে যে এদের হচ্ছে এভরিডে কমিউনালিজম, প্রতিদিন এরা সাম্প্রদায়িকতা, প্রতিদিন মুসলিম বিদ্বেষ, প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে মুসলিম বিদ্বেষ ছড়ানো, এটি হচ্ছে এদের রাজনীতি। এবং এই সমস্ত ঘোষণা হচ্ছে তাদের এই রাজনীতির অংশ। কখনো রোহিঙ্গা, কখনো বাংলাদেশি, কখনো বাঙালি, কাকে উল্টো কথা বলছে, যে কাকে তাড়িয়ে দেবে বলছে, মুসলমানরা থাকতে দেবে না বলছে, সমস্ত কিছু। যেহেতু ভারত সরকার যেহেতু রিপুজি সংক্রান্ত যে আন্তর্জাতিক সনদ তারা সই করেনি, ফলে ভারতবর্ষে রিপুজি সংক্রান্ত কোনো পলিসি নেই, তারা সেগুলোকে ধর্মের আখড়া দিয়ে, ভাষার আখড়া দিয়ে তারা সেগুলোকে সমাধান করতে চাইছে।
আউটলুক হিন্দি গণমাধ্যমে প্রকাশ, দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা শনিবার দিল্লির শহরের বাসিন্দাদের রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অবৈধভাবে বসবাস করার বিষয়ে দলকে জানাতে বলেছেন, যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। ওই বিজেপি নেতার দাবি, শহরে প্রায় 5 লাখ রোহিঙ্গা ও বাংলাদেশি বাস করে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হন নিজ দলের আসন ধরে রাখার জন্য, কিন্তু দলীয় আনুগত্য ভঙ্গ করে যখন তারা বিক্রি হয়ে যান তখন তাদেরকে জেলে পাঠানো উচিত। রাজধানী ইসলামাবাদে পাঞ্জাব প্রদেশের আইন প্রণেতাদের এক সমাবেশে আজ বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান এসব কথা বলেন। তিনি বলেন, নিজ দলের আনুগত্য ভুলে কিছু সংসদ সদস্য কেন অন্য পক্ষে চলে গেছে তা সহজেই অনুমান করা যায়। তারা সুস্পষ্টভাবে তাদের বিবেক ও নীতিবোধ বিক্রি করে দিয়েছে। তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদের সোজা জেলে পাঠানো উচিত। পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সেখানকার দলীয় আইন প্রণেতারা শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াই করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইমরান খান তার বক্তব্য শুরু করেন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে তাদের কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে অংশ নিয়ে লোকজন পতাকা নেড়ে জরুরি অবস্থার বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন। শ্রীলঙ্কায় সর্বশেষ যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আগের জরুরি অবস্থায় প্রেসিডেন্টকে সেনা মোতায়েনের মতো বৃহত্তর ক্ষমতা দেওয়া হয়েছিল। আবারও রাশিয়া প্রসঙ্গ। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বলেছে, ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে এমন কোন প্রমাণ বা ইঙ্গিত তাদের হাতে নেই। গতকাল দ্য ফাইন্যান্সিয়াল টাইমস আয়োজিত এক সম্মেলনে CIA পরিচালক বিল বার্নস এ মন্তব্য করেন। পশ্চিমা গণমাধ্যম বেশ কিছুদিন ধরে এমন ধারণা দিয়ে আসছে যে ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। বিল বার্নস বলেন, বর্তমান অবস্থায় আমরা গোয়েন্দা সম্প্রদায় হিসেবে এমন কোনো প্রমাণ দেখিনি যে রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র মোতায়েন বা ব্যবহারের কোনো পরিকল্পনা করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সেদেশের প্রভাবশালী বেশ কয়েকজন শিয়া ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি রাজধানী কাবুলে সেদেশের প্রভাবশালী বেশ কজন শিয়া ধর্মীয় নেতার সাথে সাক্ষাৎ করে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। এই সাক্ষাতে আফগানিস্তানের শিয়া ওলামা পরিষদের প্রধান আয়াতুল্লাহ সালেহি এবং উপপ্রধান ওস্তাদ মোহাম্মদ আকবরী, সাবেক যোগাযোগ ও পরিবহনমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী জাভেদ এবং দেশটির প্রখ্যাত শিয়া আলেম সৈয়দ হাদিসহ আরও অন্যান্য শিয়া ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিরা সবাইকে নিয়ে আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠাসহ আরও অন্যান্য বিষয় নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। গত বছর 15 আগস্ট তালেবান সেদেশের ক্ষমতা দখল করার পর সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা তারা বাস্তবায়ন করেনি। আফগানিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনার জন্য তালেবান সরকারের সঙ্গে যারা সলা পরামর্শ করছে তাদের মধ্যে দেশটির শিয়া ওলামা পরিষদ অন্যতম এবং এক্ষেত্রে তারা আন্তরিক ও জোরালো ভূমিকা পালন করছে। সাম্প্রতিক মাসগুলোতে তালেবান কর্মকর্তাদের সাথে শিয়া ধর্মীয় নেতাদের একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে অংশগ্রহণমূলক সরকার গঠন ছাড়াও দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথাবার্তা হয়েছে। বিশেষ করে সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি তালেবান এখনও বাস্তবায়ন না করায় দেশের ভেতরে ও বাইরে তালেবান সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এজন্য চিন্তিত যে তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন না করে ইসলামী আমিরাত সরকার ব্যবস্থা গঠনের পদক্ষেপ নিতে পারে। সম্ভাব্য এই পদক্ষেপ হবে গণতন্ত্রের নীতিমালার পরিপন্থী। বিশেষ করে নারীদের পর্দা, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে তালেবানদের কঠোর নীতির কারণে আফগানিস্তানের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তালেবান কর্তৃপক্ষ অংশগ্রহণমূলক সরকার গঠন না করায় এবং ব্যক্তি ও সামাজিক বহু অধিকার কেড়ে নেয় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে এবং এজন্য তালেবানকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ অবস্থায় পর্যবেক্ষকরা বলছেন, তালেবান যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায় তাহলে তাদেরকে অবশ্যই গণতান্ত্রিক নীতিমালা মেনে চলতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ঘটনায় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার কথা জানিয়েছে বাংলাদেশের রেল পথমন্ত্রী। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে।
আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ এবং সংশ্লিষ্ট টিকিট পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনা নিয়ে সমালোচনার মুখে রেলমন্ত্রী নুরুল ইসলাম গতকাল গণমাধ্যমকে বলেছেন এই তিনজন তার আত্মীয় নন এবং তিনি তাদের চেনেন না। তবে আজ রোববার রেলভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নিজেই জানিয়েছেন আত্মীয় পরিচয়ে রেলে বিনা টিকিটে ভ্রমণকারীরা তার দ্বিতীয় স্ত্রীর দিক থেকে আত্মীয়, সেটা তিনি আগে জানতেন না। তিনি বলেন, আমার স্ত্রী হিসেবে তার এই অভিযোগ করা উচিত হয়নি, যে ঘটনাটি ঘটেছে তা আমার জন্য স্বভাবতই বিব্রতকর। তবে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম সহজ .com-এর সাথে তার স্ত্রীর সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী অনেকটা খেপে গিয়ে বলেন, তার বিয়ের আগেই এটা প্রসেস হয়েছে, যথাযথ টেন্ডারের মাধ্যমে তাদেরকে কাজ দেওয়া হয়েছে। ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে ইতিমধ্যে সহজ .com-এর সিস্টেম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম রেজাকে গত 26 এপ্রিল কমলাপুর থেকে আটক করেছে র‍্যাব। এরপর তাকে চাকুরির থেকে বের করে দেওয়া হয়। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ বলেছেন, রেলমন্ত্রী যে ওই কথিত আত্মীয়দের চেনেন না সে কথা সত্যি। একই সঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিকে সাময়িক বরখাস্ত করাও সমীচীন হয়নি।
মন্ত্রী মহোদয়ের ওয়াইফের নির্দেশে তাকে যে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন, সেটি করা সমীচীন হয়নি।
রেলমন্ত্রীকে জড়িয়ে এরকম একটি কেলেঙ্কারির পর তাকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন বাম রাজনৈতিক জোটের সমন্বয়ক সাইফুল হক।
যেহেতু এদের কোনো জবাবদিহিতা নাই, এজন্য বাংলাদেশটাকে এখানকার রাষ্ট্র ক্ষমতা সরকারকে একদিকে দ্রুত অর্থবিত্ত করাটার সুযোগ হিসেবে মনে করে, আর পুরো দেশটাকে যেন তারা একটা পারিবারিক একটা জমিদারির মতন করে এটাকে তারা মনে করে। তারা ভোটে নির্বাচিত হয় নাই বলে কি তারা কি যা খুশি তারা কি তাই করতে পারে? শ্রীলঙ্কার মতন দেখা যাচ্ছে প্রায় 75% টাকাটা সরকার অনেকগুলো বরাদ্দ, এরা কিন্তু এই সমস্ত মন্ত্রীরা এবং কিছু পরিবার তারা কিন্তু আজকে বিভিন্ন মন্ত্রণালয়ে সীমাহীন অপচয় করছে, আত্মসাৎ করছে, অনেকে বিদেশে তারা পাচার করছে। এদেরকে সবাইকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার।
এদিকে আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার ঘটনায় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা আসমাউল হোসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 78তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি ও আল্লাহ প্রেমিক হতে হলে তাঁর নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে রাখতে হবে ব্যাপক ধারণা। মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল এক একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত এমনই দুটি নাম হল গানি ও মগ্নি। গানি নামের অর্থ যিনি সবকিছুর অমুখাপেক্ষী এবং অন্য সবাই ও সবকিছু তাঁর মুখাপেক্ষী। মগ্নি নামের অর্থ অমুখাপেক্ষীকারী। মহান আল্লাহ একাধারে গানি ও মগ্নি হিসেবে বান্দাদের প্রতি অমুখাপেক্ষী এবং তিনি তাদেরকে বস্তুগত বা বৈষয়িক ও আধ্যাত্মিক দিক থেকে নিজের প্রতি ছাড়া অন্য সবার দিক ও সবকিছু হতে অমুখাপেক্ষী করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহর গানি নাম মোট 18 বার এসেছে। এর মধ্যে মহান আল্লাহর হামিদ নামের সঙ্গে এই নাম এসেছে 10 বার, হালিম, জুল রহমাত ওয়া করিম নামের সঙ্গে এসেছে একবার করে এবং 5 বার এসেছে স্বতন্ত্রভাবে বা একাকী।
মহান আল্লাহর গানি নামের অর্থ চরম অমুখাপেক্ষিতা এবং মহান আল্লাহর প্রতি অন্যদের মুখাপেক্ষিতা। এ গুণ বা বৈশিষ্ট্য কেবল মহান আল্লাহর জন্যই প্রযোজ্য। অর্থের দিক থেকে মহান আল্লাহর সামাদ নামের সঙ্গে এই নামের মিল রয়েছে। মহান আল্লাহ সামাদ অর্থাৎ মহান আল্লাহ চাহিদা বা অভাববিহীন। অন্যদিকে সব সৃষ্টি ও অস্তিত্ব মহান আল্লাহর কাছ থেকেই তাদের দরকারি সবকিছু পেয়ে থাকে এবং তারা সব সময় ও সব স্থানে মহান আল্লাহর দয়া ও করুণার মুখাপেক্ষী। আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তার সবই হল গানি আল্লাহর। তিনি এসবের স্রষ্টা বা খালিক ও তিনি এসবের মালিক। মহান আল্লাহ সব সৃষ্টির উৎস এবং তিনি তাদের সব ধরনের পূর্ণতা দিয়ে থাকেন। সব পূর্ণতা এবং ঔজ্জ্বল্য ও গৌরব বা শ্রেষ্ঠত্ব বলতে যা কিছু রয়েছে বিশ্ব চরাচরে তার সবই মহান আল্লাহর সত্তারই প্রতিফলন এবং মহান আল্লাহর অস্তিত্ব থেকেই উৎসারিত। তাই মহান আল্লাহর কোনো কিছুরই অভাব ও চাহিদা নাই।
সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে ফকির বা অভাবগ্রস্ত, আর আল্লাহ তিনি গানি বা অভাবমুক্ত, হামিদ বা প্রশংসিত। মহান আল্লাহর গানি হওয়ার বিষয়টি নিরঙ্কুশ বা নিরেট তথা চরম অর্থপূর্ণ। অন্যদিকে দারিদ্র বা অভাব কেবল মানুষের সঙ্গে সম্পর্কিত। এই আয়াতে এটাই বলা হচ্ছে যে মানুষকে বস্তুগত ও আধ্যাত্মিক চাহিদাগুলো পূরণ করতে হলে তাদেরকে নিরঙ্কুশ গানের মুখাপেক্ষী হতে হবে। সূরা ফাতিরের এই আয়াতে হামিদ নামের সঙ্গে মহান আল্লাহর গানি তথা অমুখাপেক্ষী এই নাম এসেছে। এর অর্থ সারা দুনিয়ার সব মানুষও যদি কাফির হয়ে যায় ও আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, তবুও মহান আল্লাহ গানি বলে তাদের প্রতি অমুখাপেক্ষী এবং মানুষের অকৃতজ্ঞতা মহান আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করে না। মহান আল্লাহ সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলেছেন,
আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। এ বিশ্ব চরাচরে যা কিছু আছে সবকিছুরই মালিক হলেন আল্লাহ। তাই আল্লাহ কারোর প্রশংসার মুখাপেক্ষী নন। আল্লাহ মানুষকে তাঁর দাসত্ব বা ইবাদত করতে বলেছেন, এজন্যই যে এটা তাদের শিক্ষা ও প্রশিক্ষণ, আত্মিক পূর্ণতা এবং সার্বিক কল্যাণের জন্যই জরুরি।
মহান আল্লাহর মুকনি নামের অর্থ অমুখাপেক্ষিকারী। পবিত্র কোরআনে এই নাম ও এর সমার্থক শব্দ মোট 7 বার এসেছে। সূরা নাজমের 48 নম্বর আয়াতে গানির সমার্থক শব্দ ব্যবহার করে মহান আল্লাহ নিজের সম্পর্কে বলেছেন, আল্লাহই মানুষকে ধনী বা সম্পদশালী করেন ও দরিদ্র বা ফকির করেন। মহান আল্লাহ একাধারে গানি ও মুগ্নি হিসেবে বান্দাদের প্রতি অমুখাপেক্ষী এবং তিনি তাদেরকে বস্তুগত বা বৈষয়িক ও আধ্যাত্মিক দিক থেকে নিজের প্রতি ছাড়া অন্য সবার দিক ও সব কিছু হতে অমুখাপেক্ষী করেন। মহান আল্লাহই মানুষকে দেন সত্যিকারের সম্পদ ও সম্মান, ফলে যিনি তা পান তিনি যদি বাহ্যিকভাবে দরিদ্র হন, তবুও কারো মুখাপেক্ষী নন। আর কোনো ব্যক্তির যদি প্রকৃত সম্পদ ও সম্মান না থাকে, তাহলে তার অনেক সম্পদ থাকলেও বাস্তবে প্রকৃত ও আধ্যাত্মিক অমুখাপেক্ষিতা তার নেই।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সম্পদ থাকলেই জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী তিনি যার রয়েছে আত্মসম্মান ও আত্মবিশ্বাস। আসলে যারা সম্পদ লোভী বা সম্পদের দাস, তারাই হচ্ছে সবচেয়ে হতদরিদ্র। মুমিন ব্যক্তিরা আল্লাহর উপর ভরসা রেখে ও নানা মাধ্যম বা উপায়কে কাজে লাগিয়ে প্রকৃত অমুখাপেক্ষিতা অর্জন করেন। মুমিন জানেন যে সব কাজ ও চেষ্টার ফলাফল রয়েছে মহান আল্লাহরই নিয়ন্ত্রণে। তাই মুমিন সর্বশক্তিমান ও সবকিছুর অধিকারী, মহান আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে হাত পাতেন না। এই শ্রেণীর মানুষ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে ও মহান আল্লাহর দেয়া শক্তি, জ্ঞান আর নিয়ামতকে কাজে লাগিয়ে অন্য মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 8 মে রোববারের কথাবার্তার আসর। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ইভিএম পরের কথা, আওয়ামী লীগ সরকারে থাকলে নির্বাচনেই যাব না বললেন ফখরুল। প্রথম আলো, বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন বললেন প্রধানমন্ত্রী। যুগান্তর, টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার, রেলমন্ত্রী। ইত্তেফাক, মানব জমিনের শিরোনাম, বিব্রত রেলমন্ত্রী, আত্মীয়তা কবুল। আর কালের কণ্ঠ লিখেছে, তথ্যমন্ত্রী বলেছেন মন্ত্রীর স্ত্রীর কথায় সাময়িক বরখাস্ত সমীচীন নয়, যুদ্ধের পরিধি বাড়ালে লাভ হবে রাশিয়ার, বিশ্বাস পুতিনের সিআইএ। বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম, কমল সংক্রমণ, ভয় ধরাচ্ছে অ্যাক্টিভ কেসলোড এবং মৃত্যু আজকাল। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, হিমাচলে বিধানসভার গেটে খালিস্তানি পতাকা, সাহস থাকলে সকালে আয় হুঙ্কার মুখ্যমন্ত্রীর। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিব্রত রেলমন্ত্রী, আত্মীয়তা কবুল, এটি দৈনিক মানব জমিনের শিরোনাম, কি বলবেন বিষয়টি নিয়ে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে সম্প্রতি বিনা টিকেটে রেল ভ্রমণ করতে গিয়ে রেলমন্ত্রীর 3 আত্মীয় ধরা পড়ার পর যে সমস্ত ঘটনা ঘটেছে তাকে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সমাজের একটি স্বাভাবিক চিত্র বা স্বাভাবিক অবস্থা বলে মনে করি। আমাদের এই সমাজে বিনা টিকেটে রেল ভ্রমণের যেমন অহরহ ঘটনা ঘটছে, তেমনি রেলের ভেতরে টিটিদেরকে অপদস্থ করা হয়, টিটিরা আবার অন্যায়ভাবে টাকা নেন সেই টাকার সবসময় সবাই যে সরকারি কোষাগারে ঠিক মতো জমা দেন তাও বলা যাবে না। আবার এই ধরনের আত্মীয় সাহেবরা যখন বিনা টিকিটে রেল ভ্রমণ করেন এবং ধরা পড়লে তাদের চাচা মামা খালু যারা ক্ষমতা ধরাছেন তারা টেলিফোন করেন, তাদের আন্টিরাও টেলিফোন করেন, অনেকের চাকরি যায়, অনেকে বিপদগ্রস্ত হয়ে পড়েন। এই যে বর্তমানে যে ঘটনা ঘটছে ঠিক এটি তারই একটি স্বাভাবিক রূপ, স্বাভাবিক চিত্র, তারই ধারাবাহিকতা। তবে একটি বিষয় খুব বিস্ময়কর যে মন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি এই ঘটনাটাকে কতভাবে যে ঘুরিয়ে ফিরিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং মিথ্যা বলেছেন তা আমরা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তিনি জানেন না চেনেন না পরবর্তীতে তার স্ত্রী যখন এই সিদ্ধান্ত দিয়েছেন বরখাস্ত করার কথা বলেছেন বা বলেননি নানান রকমের কথা বলার পরে তিনি তখনও পর্যন্ত তার আত্মীয়ের পরিচয় জানেননি, এই ধরনের কথাবার্তা গ্রহণযোগ্য নয়। বরং বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের মন্ত্রী এমপিদের যেমন অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষমতা চর্চার ভুরি ভুরি নজির রয়েছে তেমনি তাদের স্ত্রীরা এমনকি উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানদের স্ত্রীরা যে ক্ষমতার চর্চা করে সেটিও অনেক ভাববার বিষয়, সেটিও অবাক করার মতো ঘটনা। এগুলো নতুন কিছু না যে আমাদের সমাজে চলছে, এর অবসান হওয়া উচিত, এর পরিবর্তন আসা দরকার।
জনাব শাহাদুল ইসলাম, নেতাদের হত্যা করা হলে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করবে হামাস, এমন একটি বক্তব্য দিয়েছে ফিলিস্তিনের এ সংগঠনটি, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?
জি, ইহুদিবাদ ইসরায়েলের নেতারা মনে করেন যে ফিলিস্তিনি জনগণের উপরে হত্যাকাণ্ড চালানো তাদের স্বাভাবিক অধিকার, আর এর বিপরীতে যদি ফিলিস্তিনিরা কোনো রকমের বাদ প্রতিবাদ করে বা পাল্টা প্রতিশোধের জন্য কোনো ধরনের হামলা চালায় তাহলে সেটা তাদের জন্য অনেক বড় পাপ। এই মানসিকতা থেকেই ফিলিস্তিন ইসরায়েলের বর্তমান সংকট। কিন্তু ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তাদের এই মানসিকতা ফিলিস্তিনের কিছু বিপ্লবী মানুষ মানবে না, মানছে না। আমরা প্রতি মুহূর্তেই দেখি ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর হত্যাকাণ্ড চালায়, নির্যাতন নিপীড়ন চালায়, উচ্ছেদ অভিযান চালায়, কিন্তু এর প্রতিবাদে একটি কথাও বলা যাবে না। ব্যাপারটা এরকম করে ফেলেছে ইসরায়েল। গত দুই দিন আগে ইসরায়েলের এলাত শহরে যে অভিযান চালিয়েছে ফিলিস্তিনি এক ব্যক্তি, তারপর হামাসের নেতাদেরকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। হামাসের নেতাদেরকে যদি ইসরায়েল হত্যা করে তাহলে ইসরায়েল যে একদম বিনা জবাবে পার পাবে এটি ভাবার কোনো কারণ নেই। এখন সেই দিন পাল্টেছে, এখন আর সেই দিন নেই যে ইসরায়েল কামান দিয়ে বিমান দিয়ে ফিলিস্তিনিদের উপরে হত্যাকাণ্ড চালাবে আর ঢিল ছুড়ে পাথর মেরে প্রতিরোধ করবে, ব্যাপারটি তা না। এখন হামাস বা আরো বেশ কিছু প্রতিরোধকামী সংগঠন গড়ে উঠেছে যারা ইসরায়েলের জবাব ক্ষেপণাস্ত্র দিয়ে, রকেট দিয়ে দিতে পারে। গত বেশ কয়েকটা যুদ্ধে আমরা হামাসের বা ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর শক্ত ভূমিকার কথা আমরা জানতে পেরেছি, দেখেছি। ফলে ইসরায়েল যদি কোনো ধরনের ভুল করে তাহলে তাকে অবশ্যই তার জন্য মূল্য পরিশোধ করতে হবে, হামাস একেবারে বিনা মূল্যে পার পেতে দেবে না।
জনাব শাহাদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। হিমাচলে বিধানসভার গেটে খালিস্তানি পতাকা, সাহস থাকলে সকালে আয়, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, দিন কয়েক আগেই হরিয়ানার এক টোল প্লাজা থেকে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক সহ চার সন্দেহভাজন খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার হিমাচল প্রদেশের বিধানসভার গেটে ঝুলতে দেখা গেল খালিস্তানি পতাকা, যা নিয়ে রোববার সকাল থেকেই সরগরম ধর্মশালা। রোববার ভোরে বিধানসভার গেটে বেশ কয়েকটি খালিস্তানি পতাকা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, খালিস্তানকে সমর্থন করে বিধানসভা পাঁচিলেও স্লোগান লিখে রাখতে দেখা গেছে। কারা এই কাজ করল তা খতিয়ে দেখছে পুলিশ। বিধানসভায় খালিস্তানি পতাকা দেখে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এই ঘটনার নিন্দা করে তাঁর হুঙ্কার, যদি সাহস থাকে তাহলে দিনের বেলায় এসব কাজ করে দেখা, রাতের অন্ধকারে কেন? রান্নার গ্যাসের দাম বাড়ল 50 টাকা, চলছে গ্রেট ইন্ডিয়ান লুট, তোপ মমতার, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। প্রথমবার কলকাতায় সিলিন্ডারের দাম পেরোল 1,000 টাকা, চলছে গ্রেট ইন্ডিয়ান লুট, কেন্দ্রকে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে পদক্ষেপ, গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট, 20 আগস্টের মধ্যে নির্দেশ হাজিরার। অন্যদিকে আজকালের একটি খবরের শিরোনামে বলা হয়েছে কমল সংক্রমণ, ভয় ধরাচ্ছে অ্যাক্টিভ কেসলোড এবং মৃত্যু। এ খবরে বলা হয়েছে করোনা নিয়ে দেশের মানুষের মধ্যে গা ছাড়া মনোভাব স্পষ্ট, শারীরিক দূরত্ব বজায় রাখার বালাই নেই, এমনকি মাস্ক ব্যবহারেও অনীহা চোখে পড়ছে। এর মধ্যেই কিন্তু ভয় দেখাচ্ছে দেশের অ্যাক্টিভ কেসের সংখ্যা, ভয় ধরাচ্ছে মৃত্যুও, তবে দৈনিক সংক্রমণ একটু কমেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
সুখের নেই
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নেট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। এ ধারাবাহিকের 15তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিয়ে করে পরিবার গড়ার ক্ষেত্রে ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীর প্রতি আস্থা রাখা জরুরি। স্বামী ও স্ত্রী যদি পরস্পরের প্রতি আস্থাশীল ও বিশ্বাসী না হন, তাহলে তাদের সংসার বেশি দিন টিকবে না। গুরুজনেরা বলে থাকেন, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বা বিশ্বাস ও সহমর্মিতার পাশাপাশি পরিপূর্ণ সমঝোতা ও সহবস্থান জীবনের সবচেয়ে বড় সাফল্য। পরিবার গঠন বা বিয়ে বিশ্বের অন্যতম প্রাচীন রীতি। সব যুগে প্রচলিত এই প্রথা সংশ্লিষ্ট আচার অনুষ্ঠান ও দেশ ও জাতি ভেদে বিচিত্রময়। ইরানিদের বিয়ের অনুষ্ঠানের বিচিত্রময় নানা প্রথা ও রীতি তাদের বিয়ের অনুষ্ঠানগুলোকে বেশ আকর্ষণীয় করে রেখেছে। ইরানি সমাজে বিবাহিত নারী ও পুরুষ বিশেষ শ্রদ্ধা পেয়ে থাকেন। বিয়ের পর ইরানিরা বিশেষ সামাজিক দায়িত্বশীলতা অনুভব করেন। বিয়ের পর জীবনে নানা যোগ্যতা ও প্রতিভার বিকাশ ঘটে, ফলে সামাজিক নানা দায়িত্ব পালন তাদের জন্য সহজ হয়।
ইরানিদের বিয়ের অনুষ্ঠানগুলো সহজ সরল, তবে বেশ আকর্ষণীয়। বিয়ের উৎসব ও বৌভাত জাতীয় অনুষ্ঠানগুলো করার দায়িত্ব বরপক্ষের। বিয়ের মূল উৎসব হয় কনেকে বরের বাড়িতে নিয়ে আসা উপলক্ষে। অঞ্চল ভেদে এইসব রীতি ও আচারে পার্থক্য দেখা যায়। বর্তমান যুগে বিয়ের অনুষ্ঠানের দিন বর ও কনে ভোরবেলায় সাজঘরে যান। বর প্রস্তুত হওয়ার পর ফুল ও নানা সাজে সজ্জিত গাড়িতে চড়ে এবং ফুলের তোড়া নিয়ে কনের বাবার বাড়িতে আসেন। এরপর সাদা পোশাকে সজ্জিত বর ও কনে একসঙ্গে বিয়ের হলরুমে আসেন। মধ্যরাত পর্যন্ত চলে উৎসব। পা মাটিতে ঠুঁকে আনন্দ প্রকাশ করেন বর ও কনে পক্ষের অনেকেই। উৎসবের শেষ পর্যায়ে কনে ফুলের তোড়া নিক্ষেপ করেন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী উপস্থিত মেহমানের মধ্যে যেই অবিবাহিত যুবতী প্রথম কনের নিক্ষিপ্ত ওই ফুলের তোড়া খুঁজে পান বা কুড়িয়ে নেন, এরপরই তারই বিয়ে হবে বলে আশা করা হয়। উৎসব শেষ হলে উপস্থিত মেহমানরা বর ও কনেকে তাদের বাড়িতে নেওয়া পর্যন্ত বিদায় সম্বর্ধনা জানান। কনের বাবা তার মেয়ে ও জামাইয়ের হাত পরস্পরের হাতের উপর তুলে দেন এবং তাদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।
ইরানিদের বিয়ের অনুষ্ঠানের অলিমা বা ভোজসভায় নানা ধরনের খাবারের মধ্যে গোশত থাকবেই। এছাড়াও এই ভোজসভায় কয়েক পদের খাবার ছাড়াও থাকে সালাদ, ফল ও পানীয়। ইরানিদের নানা গোত্রে বিয়ের উৎসব চলে 3-7 দিন রাত পর্যন্ত। বরের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা এসব উৎসব অনুষ্ঠানে অংশ নেন। কোনো কোনো অঞ্চলে বিয়ের 7 দিন আগে শুরু হয় উৎসবের কর্মকাণ্ড এবং এ উপলক্ষে তারা উৎসব আয়োজনের নানা কাজে বরের পরিবারকে সহযোগিতা করেন। ইরানের গ্রাম অঞ্চলের বিয়ের অনুষ্ঠানে গ্রামবাসীরাই বিয়ের ভোজসভার জন্য রান্নাবান্না করেন। তারা এজন্য মাটির বড় বড় চুলা তৈরি করেন এবং বন জঙ্গল থেকে লাকড়ি এনে রাখেন। যে পরিবারের সদস্যের বিয়ে হবে সেই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্য থেকে নারীরা বিয়ের 7 দিন আগ থেকে নানা কাজ করতে থাকেন, যেমন সবজি ধুয়ে কেটে রাখা, বেগুনের ছাল উঠিয়ে ভেজে রাখা, মুরগির গোশত পরিষ্কার করে রাখা ইত্যাদি।
ইরানিদের বিয়ের অনুষ্ঠানে নাচ ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সঙ্গীত বাজানো বা গানের প্রচলন রয়েছে। পুরুষ ও মেয়েদের নাচ আলাদা স্থানে হয়। মেয়েদের নাচের মহলে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। বরকনের ঘর সাজানো বিয়ের উৎসবের অন্যতম আকর্ষণীয় দিক। নানা ধরনের ফুলদানি ও মোমদানি এবং কার্পেট বিছিয়ে বরকনের ঘর সাজানো হয়। বাড়ির বারান্দায় থাকা পানির হৌজ বা পাকা অগভীর পুকুরের চারদিকেও এ ধরনের সাজসজ্জা দেখা যায়। কনের ঘরে প্রবেশের সময় বরপক্ষের মহিলা মেহমানরা উলুধ্বনি দেন এবং কনের ঘনিষ্ঠ আত্মীয়রাও উলুধ্বনি দিয়ে এর জবাব দেন। এরপর বরপক্ষের মুরব্বী শ্রেণীর কেউ একজন কনেকে বরের বাড়িতে নিয়ে যেতে কনের বাবা মায়ের কাছে অনুমতি চান। কনে বাবা মায়ের হাতে চুমু দেন এবং কনের মাথার উপর কোরআন তুলে ধরা হয়, যাতে কনে এই পবিত্র গ্রন্থের নিচ দিয়ে বরের বাড়ির দিকে তার শুভযাত্রা শুরু করেন।
ইরানি বিয়ের রীতি অনুযায়ী কনে যখন বরের ঘরে ঢোকেন তখন একটি ট্রে আনা হয়। তাতেও থাকে পবিত্র কোরআনের কপি, শুকনো মিষ্টির একটি পাত্র ও সবজি বা ফুলের স্টিক সহ পানির জগ। এই ট্রে কনের সামনে আনা হলে তিনি কোরআনে চুমু দেন ও কোরআনের নিচ দিয়ে এগিয়ে যান। এ সময় অন্যরা পাত্রের থাকা চিনির গুঁড়া দিয়ে বানানো চনাবুট সাইজের শুকনো মিষ্টির টুকরোগুলো ছিটাতে থাকেন কনের মাথার উপর। এরপর পানির ওই জগ যাতে ভেসে থাকে ফুল বা সবজি তা এনে ধরা হয় কনের পায়ের কাছে, যাতে কনে বরের বাড়িতে তার জীবন শুরু করেন ভালোবাসা, আশা ও আনন্দিত মন নিয়ে। বর্তমান যুগে বহু পরিবারের স্বামী ও স্ত্রী দুজনেই কর্মজীবী, যদিও ইসলামের রীতি অনুযায়ী স্ত্রী সংসারের জন্য আয় উপার্জন করতে বাধ্য নন। এক্ষেত্রে তারা উভয়ই কর্মজীবী হওয়া সত্ত্বেও যদি পরস্পরের সহযোগী হন তা খুবই ভালো। তবে বিষয়টা যদি প্রতিযোগিতার মধ্যে গড়ার এবং এ নিয়ে স্ত্রীর মধ্যে স্বামীর প্রতি আকর্ষণ বা শ্রদ্ধাবোধ কমে যায় তা মোটেই কাম্য নয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি বিশ্বের সব সোনা ও রূপা নিয়ে আসেন স্বামীর ঘরে এবং কোনো একদিন এ নিয়ে স্বামীকে খোঁচা দেন, তাহলে তার সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে, যদি না তওবা করেন ও স্বামীর কাছে ক্ষমা চান। তো শ্রোতা ভাই বোনেরা, সবার সুখী জীবন কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এতক্ষণ শুনছিলেন সাপ্তাহিক আয়োজন সুখের নীর। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের মারিওপোল শহরের ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশুচুক জানিয়েছেন মারিওপোলে মানবিক উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে। দ্বিতীয় দফায় ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। গতকাল এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শপথ নেন তিনি। শপথ শেষে ম্যাক্রন জানান, দ্বিতীয় শাসনামল প্রথমবারের ধারাবাহিকতা হবে না। এ যাত্রায় নতুন পদ্ধতিতে দেশ পরিচালনা করবেন তিনি। একই সাথে তিনি বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ ফ্রান্স গড়ার চেষ্টা করবেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দেব। ইরান সফর করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট রাইসির সঙ্গে বৈঠক। ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত বলেছেন দুমার প্রেসিডেন্ট। রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে ভারত। বাংলাদেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি, বাদাম তেল খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে বুলডোজার চালানোর হুমকি দিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.